जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين
صلى الله عليه وسلم يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو میرے سرکار بلاتے ہیں محبوب کی محفل کو محبوب سجا سرکار بلاتے ہیں پر صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پر صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب الله منچا جتے مدینہ دیکھ بوشو نار مدینہ منچا جتے مدینہ دیکھ بو شونار مدینہ من چائے جتے مدینہ دیکھ بو شونار مدینہ ایک دین آمیو جابو ڈنک لے شاہ مدینہ دین امیو جابو ڈنک لے شاہ مدینہ منچا جتے مدینہ دیکھ بو شونار مدینہ منچا جتے مدینہ دیکھ بو সোনার মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা কিভাবে যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমার বিরহে কাঁদি আমি কানি আমি কানি রানায় প্রিয় নবীর করুণা যাব আমি মদিনা জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা তোমার দুলুবালিতে রোগের শিফা রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তোমার দুলুবালিতে রোগের শিফা রয়েছে কত কত পবিত্র তোমার ধুলে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা হাজি দেখে মন যায় আমার ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে অশ্রু বয়ে যায় আমার তোমার ধনে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধনে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার তোমার বিরহে কাঁদি আমি কানি রানায় তোমার বিরহে কাঁদি আমি কানি রানায় যা সোনার মদিনা জানি না কত সুন্দর তুমি, সোনার মদিনা মন চাইতে মদিনা দেখবো, সোনার মদিনা মন চাইতে মদিনা দেখবো, সোনার মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি শুক্রবার দিন দুরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। শুক্রবার বিশেষ একটা দিন, আর দুরুদে পাকের দিনও বলা হয় এটাকে। তা আমরা যেন এই দিনটাকে দুরুদ শরীফ পাঠের দিন হিসেবে গ্রহণ করে নিই। নবী পাক সাল্লামের সুপারিশ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল। হে আশেকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে যেন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এলমে দিন শিখার জন্য, সম্পূর্ণ বয়ান শুনবো, আদবের সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা বসবো, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো, নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো, যা শুনবো অপর নিকট পৌঁছে দেব। আমিও নিয়ত করছি আমি আমার সংশোধনের জন্য বয়ান করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরতে সাইয়েদুনা ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাই, তার গোত্রের সম্প্রদায়ের সর্দার ছিলেন, নেতা ছিলেন। একদিন তিনি তার দাড়ির মধ্যে একটি সাদা দাড়ি দেখতে পেলেন। তখন দোয়া করলেন, হে আল্লাহ, আমি হঠাৎ সংঘটিত দুর্ঘটনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি জানি মৃত্যু আমার প্রতীক্ষায় রয়েছে, আমি তার কাছ থেকে রক্ষা পাব না। অতঃপর তিনি তার গোত্রের সম্প্রদায়ের লোকদের কাছে গেলেন এবং বলতে লাগলেন, হে সাদ গোত্র, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম, এখন তোমরা আমার বার্ধক্যটা আমাকে দান করো। অতঃপর তিনি ঘরে চলে গেলেন এবং এবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, এমনকি তার ওফাত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বুজুরগানে দিন আল্লাহ পাকের সেই নেক বান্দাদের চিন্তাধারা কতটুকু বিশুদ্ধ ছিল, সুবহানাল্লাহ। দেখুন, হযরতে ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি দাড়িতে একটি সাদা চুল দেখল, আর এই একটি সাদা চুলই তার উপদেশের জন্য যথেষ্ট ছিল। তিনি তা থেকে শিক্ষা গ্রহণ করলেন, উপদেশ গ্রহণ করলেন এবং এবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। হায়, আমরা উদাসদের অবস্থা কি রয়েছে, আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা শিক্ষামূলক দৃষ্টি থেকে বঞ্চিত রয়েছি। মহাবিশ্বের প্রতিটি কণা
আমাদেরকে বার্তা দিচ্ছে, আমাদেরকে সংবাদ দিচ্ছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে। এই ক্রমবর্ধমান জানাজা, কবরস্থানে ক্রমবর্ধমান এই জনসংখ্যা, ম্লান যৌবন, অতিবাহিত দিনগুলো, ম্লান চাঁদের আলো, এই সমস্ত কিছুতেই আমাদের জন্য শিক্ষা বিদ্যমান। হ্যাঁ হ্যাঁ, এসব কিছু আমাদেরকে আহ্বান করে বলছে, হে উদাস মানব, মৃত্যু আসছে, মৃত্যু আসছে, মৃত্যু আসছে। হে আশিকানে রসুল, পবিত্র কোরআনে আমাদেরকে প্রতিটি জায়গায় শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহ করেছেন। হ্যাঁ, পারা 18 সূরা নূর এর 44 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ইরফানের অনুবাদ, আল্লাহ রাত দিনের আবর্তন ঘটান, অন্তদৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। 30 পারার সূরা নাজিয়াতে ফেরাউন এবং তার লস্করদের ডুবে যাওয়ার ঘটনা উল্লেখ করার পর ইরশাদ করেন, ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইখশা, কানজুল ইরফানের অনুবাদ, যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার, খোদা বিরু, উলিল আবসার তথা চিন্তা ভাবনায় নিমগ্ন ব্যক্তি, শিক্ষামূলক দৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ আল্লাহর নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করে, দিন এলো চলে গেল, সূর্য উদিত হলো অস্তমিত হলো, রাত এলো কেটে গেল, তারকারাজি প্রজ্জ্বলিত হলো অস্তমিত হয়ে গেল, এই সব কিছুর মহাবিশ্বের প্রতিটি কণা এক একটি আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। হায়, আমরা খোদা ভীরু, শিক্ষা গ্রহণকারী, উলিল আবসর অর্থাৎ চিন্তা ভাবনায় নিমগ্ন ব্যক্তি, শিক্ষণীয় দৃষ্টি নিক্ষেপকারী হয়ে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন, শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, আমাদের আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন কেমন ছিলেন। হযরতে সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ার দিকে শিক্ষণীয় দৃষ্টিতে তাকায় এবং চিন্তা ভাবনা করে যে অধিকতর সৎকর্ম করতে সফল হবে। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, যে অবিনশ্বর পৃথিবীর দিকে শিক্ষণীয় দৃষ্টিতে তাকায় না, পরকালের চিন্তা ভাবনা করে না, তার সৎকাজ অল্প এবং অন্তর পর্দার আড়ালে থাকে। হযরতে হাতেম আসাম আলাইহি রহমাতুর রহমান কি বলেন শুনুন, তিনি বলেন, এর এক একটি প্রশ্ন করা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, একজন ব্যক্তি কিভাবে আহলে ইতিবার অর্থাৎ শিক্ষা গ্রহণকারী হয়, তদুত্তরে তিনি বলেন, যখন সে দুনিয়ার প্রতিটি বস্তুর দিকে তাকায়, বস্তুর পরিণতির দিকে দৃষ্টিপাত করে, চিন্তা ভাবনা করে যে অচিরেই এই সব কিছুর পতন ঘটবে এবং সব কিছুর মালিককেও খুব শীঘ্রই কবরে দাফন করা হবে। হযরতে হাতেম আসাম সালিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ঘর থেকে জানাজা বের হয় অথচ সে তা থেকে শিক্ষা গ্রহণ করে না, এমন ব্যক্তিকে জ্ঞান, প্রজ্ঞা, উপদেশ কোনো উপকার সাধন করতে পারে না। কারণ সবচেয়ে বড় উপদেশ হচ্ছে, আমার ঘর থেকে মৃত্যু বের হয়েছে, আমার দাদা গিয়েছে, দাদি গিয়েছে, বাবা গিয়েছে, খুব শীঘ্রই আমিও যাব। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই আজ আমরা কত শিক্ষা দেখছি না, আমাদের পরিবর্তন, দেহের পরিবর্তন, শরীরের পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে, এটাই তো আমাদের জন্য শিক্ষা। শুনুন, হযরতে দাউদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম তিনি অত্যন্ত ক্ষুধাভীরু ছিলেন। একদিন তিনি একটি তাওয়ার পাশ দিয়ে, গরম চুলার তাওয়ার, এর অতিক্রম করলেন, তাতে আগুন জ্বলছিল। এটা দেখে দাউদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা তার মনে পড়ে গেল, তার হৃদয় আতঙ্কিত হয়ে উঠল, অস্থির হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, এত পরিমাণে তিনি ছটফট করতে লাগলেন যে মনে হচ্ছিল তার শরীরের জোড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। গরমকালে দাউদ আলা নবীগিনা আলাইহি সালাতু সালাম যখন সূর্যের আলোতে রোদ্রের মধ্যে আসতেন, বলতেন, হে আল্লাহ, তোমার সৃষ্টির সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের তাপ কিভাবে সহ্য করব। সুবহানাল্লাহ, কেমন ছিল তাদের অবস্থান না? প্রত্যেকটা জায়গা, প্রতিটি স্থান, নবীগণ আলাইহিস সালাম, সাহাবায়ে এজাম, আউলিয়ে কেরাম তা থেকে শিক্ষা, শিক্ষা এবং শিক্ষাই গ্রহণ করতেন। হযরতে সাইদ আবিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন হযরতে আবু সালে মুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের নিকট আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বাশার, আপনি কোথা থেকে এসেছেন? তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে আপনার কাছে এসেছি। আমি যখন অমুকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তার বাড়ি থেকে আমাকে ডেকে বলল, তার বাড়ি ব্যক্তি না, ওই ঘর ডেকে আমাকে বলল, হে সালে, আমার কাছ থেকে তুমি উপদেশ গ্রহণ করো। আমি অমুক অমুক লোকেরা আমার মাঝে বসবাস করত, এখন তারা ইন্তেকাল করেছে। অতঃপর যখন অমুকের বাড়িতে পৌঁছলাম, তখন সেই বাড়িও আমাকে নীরব ভাষায় ডেকে বলল, হে সালে, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, আমার মাঝে অমুক লোকেরা বাস করত, এখন তারা মাটিতে সমাহিত। হযরতে আবু সাঈদ আবিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনুরূপভাবে তিনি এক এক করে প্রতিটি ঘর গণনা করলেন, এমনকি এক পর্যায়ে তিনি আমাদের কাছে পৌঁছলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু ভাবুন, আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামেলিন, আল্লাহর নেক বান্দাগণ কিভাবে শিক্ষা গ্রহণ করতেন। আর এদিকে আমাদের অবস্থা, জনশূন্য ঘর, চুলায় প্রজ্বলিত আগুন, সূর্যের তাপ, শীত গরম থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত জানাজা উঠছে, জানাজা পড়ছি, ঘর থেকে লাশ বের করছি, কখনো কবরের মধ্যে নামছি, জানাজা পড়ছি। ফিলিং নেই, অনুভূতি নেই, মরে গেছে অনুভূতি, আমরা একেবারে ভুলে গেছি, পর্দা পড়ে গেছে আমাদের চিন্তা চেতনার মাঝে যে আমি চির অমর হয়ে আসছি পৃথিবীতে। চোখ দিয়ে অস্ত্র বিসর্জন হয় না, আমরা কল্পনায়ও যেতে পারি না যে আমার মৃত্যু হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, এগুলো সবই হচ্ছে উদাসীনতার কারণ। একবার হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন। দাউদ আলাইহিস সালাম তাকে মৃত্যুর দূত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনার বাবা, ভাই, প্রতিবেশী ও পরিচিত জন সবাই কোথায়? তিনি বললেন, তারা ইন্তেকাল করেছে। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, এরা সকলেই মৃত্যুর দূত, এরা সকলেই এই বার্তা দিচ্ছিল যে তারা যেভাবে পৃথিবী ছেড়ে চলে গেছে, তদ্রূপ আপনিও একদিন বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল এই জানাজার লাশ, কবরস্থানের ক্রমবর্ধমান জনসংখ্যা, একের পর এক আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজনের মৃত্যু, সবই আমাদের জন্য মৃত্যুর দূত, সবই আমাদের জন্য মৃত্যুর সংবাদ, এগুলো সব আমাদের জন্য শিক্ষা। কিন্তু হায়, আমরা শিক্ষা গ্রহণ করি না। একবার ইমাম হাসান বসরি আলাইহি রহমাতুল্লাহিল কবি এক জানাজায় অংশগ্রহণ করলেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি একজন ব্যক্তিকে সম্বোধন করে বললেন, তোমার কি ধারণা, এই ব্যক্তি যাকে আমরা এইমাত্র কবরস্থ করেছি, সে কি পৃথিবীতে পুনরায় ফিরে আসতে, অধিক পরিমাণে সৎকাজ করতে, পাপ থেকে তওবা করতে আকাঙ্ক্ষা করে না? যাকে আমরা মাটি দিলাম, সে কি একাকা করে? ওই লোকটি বলল, হ্যাঁ, নিশ্চয়ই সে কামনা করছে যে আমি যদি পৃথিবীতে ফিরে যেতে পারতাম, নেক কাজ করতাম, বেশি নামাজ পড়তাম, জামাতের সাথে সুন্নতের প্রতি আমল করতাম, গুনাহ থেকে বেঁচে থাকতাম, এটা সে কামনা করছে। তখন তিনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমাদের কি অবস্থা, আমরা কেন এই মৃত্যু ব্যক্তির মতো হচ্ছি না? অর্থাৎ আমাদের তো এখনো অবকাশ দেওয়া আছে, দুনিয়াতে তো আমরা আছি, তাহলে কেন আমরা এই নেক আমলগুলো করছি না, কেন আমরা গুনাহ থেকে সত্যিকার তওবা করছি না? এটা বলার পর ইমাম হাসান বসরি আলাইহি রাহমাতুল্লাহিল কবি হাঁটা শুরু করলেন এবং বলতে লাগলেন, যদি হৃদয় জীবিত থাকে তবে এই জানাজা থেকে উত্তম উপদেশ আর কি হতে পারে। যদি হৃদয় জীবিত থাকে, আমাদের হৃদয়টা মরে গেছে, অনুভূতি মরে গেছে, অনুভূতিটা নাই, গুনাহ করতে করতে আজ আমরা অনুভূতিহীন হয়ে গেছি, আজ গুনাহর কথা শুনে আমাদের চোখে অশ্রু আসে না, আল্লাহর ভয়ে চোখে অশ্রু আসে না, আজ বেহায়াপনা গুনাহ আমাদের হৃদয়ের মাঝে আঁকড়ে বসেছে। হে আশেকানে রসুল, এটাই চিরন্তন সত্য যে মৃত্যু আসবে, আমরা সকলেই এই ধ্বংসশীল পৃথিবী থেকে বিদায় নিব। হ্যাঁ, সুরা আলে ইমরান এর 185 নাম্বার আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ইরফানের অনুবাদ, সমস্ত জীবি মৃত্যুস্বাদ গ্রহণ করবে এবং নিশ্চয়ই উত্থানের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। অতএব যে কেহ জাহান্নাম থেকে মুক্ত হয় জান্নাতে প্রবিষ্ট করে, ফলত নিশ্চয়ই সে সফল কাম, আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই না। বাস্তবিকই এই পৃথিবীটা ছলনাময়ী, আর এটা ভোগ ছাড়া আর কিছুই না। খলিফায়ে আলা হযরত মুফতি মুহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদি আলাইহি রাহমাতুল্লাহিল কবি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, উক্ত বরকতময় বাক্য দ্বারা দুনিয়ার বাস্তবতা স্পষ্ট করা হয়েছে, মানব জাতির পার্থিব জীবনের উপর বিলীন হয়ে থাকে, সেটাকেই অর্থাৎ এই পার্থিব জীবনটাকেই মূলধন মনে করে, আর এই অবসরকে বেথাই নষ্ট করে দেয়। অবশেষে জীবনের অন্তিম মুহূর্তে সে বুঝতে পারে এই জীবন চিরস্থায়ী ছিল না, এর সাথে অন্তরঙ্গ পরকালীন জীবনের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইমাম হাসান বসরি আলাইহি রাহমাতুল্লাহিল কবি কি বলেছেন শুনুন। হযরতে রাবি ইবনে সাবিত রাহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, আমরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইকে আরজ করলাম, আমাদেরকে উপদেশ দিন, আমাদেরকে নসিহত করুন। তিনি বললেন, তোমাদের মধ্যে যে সুস্থ সবল রয়েছে সে এক সময় অসুস্থ হয়ে পড়বে। বাস্তব না কথাটা? সুস্থ আছি কি হব, অসুস্থ হয়ে পড়ব। তোমাদের মাঝে যে সুস্থ আছে সে এক সময় অসুস্থ হয়ে পড়বে, যা তাকে বিপদগ্রস্ত করবে, তরুণদের কাছে বার্ধক্য আসবে যা তাকে ধ্বংস করে দিবে, বৃদ্ধের কাছে মৃত্যু চলে আসবে যা তাকে ধ্বংস করে দেবে। তুমি যা শুনছ পরিণতি কি তাই নয়? আগামীকাল কি দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হবে না? হায়, মানুষ কি তার পরিবার পরিজন ধন সম্পদ থেকে দূর হবে না? আগামীকাল কি মানুষকে কাফনে মোড়ানো হবে না? সে কি আগামীকাল কাফনের কাপড় পরে কবরে থাকবে না? যাদের জন্য সে কষ্ট করত তাদের অন্তর থেকে কি তার স্মৃতি মুছে যাবে না? বাস্তব না কথাটা? মুছে যাবে। হ্যাঁ, আমার বাবা ইন্তেকাল যখন করেছে খুব মনে পড়ত, সময়ের সাথে সাথে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। দাদা কখনো হয়তো আমরা দেখেছি ইন্তেকাল করেছে, একটু মনে ছিল, একটু একটু মহব্বত ছিল, কয়েক বছর যেতে না যেতে কবে মারা গিয়েছে তা আমরা জানি না, অনেক ঠিক বেশি দূরে না। দাদা তার বাবা সেটা তো মনেই নেই, হয়তো বা জানিও না আমরা তার নামের কথা। আমাদের হৃদয় থেকে তাদের স্মৃতি মুছে যাবে, অনুরূপ আমাদের স্মৃতিগুলো হয়তো আমার সন্তান সর্বোচ্চ কয়েক বছর স্মরণে রাখবে, তারপর আর, এটাই পৃথিবীর নিয়ম, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। আমি যত কিছুই করি না কেন, যা উপার্জন করি না কেন, যত শ্রম দেই না কেন, পৃথিবীতে স্থায়ী হতে পারবো না। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই আরো বলেন, যাদের জন্য সে কষ্ট করত তাদের অন্তর থেকে কি তার স্মৃতি মুছে যাবে না? হে মানুষ, যখন মৃত্যুর সন্নিকটে চলে আসবে তখন তুমি কাউকে স্বাগত জানাতে পারবে না, কারোর সাথে সাক্ষাৎ করতে যেতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, তোমাকে ডাকা হবে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। নিশ্চয়ই তোমার জন্য শহর জনশূন্য হয়ে গেছে, তোমার চোখ তা অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করবে, আত্মা উড়ে গেছে, তোমার সন্তানরা অন্যের করুণায় রয়ে গেছে। বাস্তবিকই আমি চলে যাব, আমার সন্তান অন্যের করুণায় চলে যাবে, এতিম হয়ে যাবে। এটাই পৃথিবী, এটাই ধারাবাহিকতা, এটাই বাস্তবতা। আমি চাই কিংবা না চাই, গ্রহণ করি কিংবা না করি, উদাসীনতার চাদর পরে থাকি, শিক্ষা গ্রহণ করি কিংবা না করি, এটাই ঘটবে, এটাই হবে। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার শেষ খুতবায় বললেন, হে লোক সকল, তোমাদের কাছে যে সম্পদ আছে তা মৃত্যুর পরিত্যক্ত সম্পত্তি। উত্তরাধিকারী সম্পদ আমরা পেয়েছি না, দাদারটা বাবারটা এই উত্তরাধিকারী সম্পত্তি, অবশেষে তোমরাও তা এখানে রেখে যাবে। তোমরা কি জানো না যে প্রতিদিন সকাল সন্ধ্যায় পৃথিবী ছেড়ে যাওয়া ব্যক্তিদের জানাজার পেছনে পেছনে তোমরা চলে চলো, তোমরা তাকে কবরের গহীন গর্তে একাকি রেখে আসো, যেখানে কোনো বিছানা নেই, বালিশ নেই। মৃত্যু ব্যক্তি তার সমস্ত সম্পত্তি দুনিয়াতে রেখে যায়, বন্ধুদের থেকে পৃথক হয়ে মাটিতে তার আবাসস্থল হয়, হিসাবের মুখোমুখি হয়, তার মুখাপেক্ষী হয় যা সে পূর্বে প্রেরণ করেছে, যা সে রেখে যায় তা থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। অতঃপর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাই চোখের উপর কাপড় রেখে কান্না করলেন এবং মিম্বর থেকে নিচে নেমে গেলেন। এই উত্তরাধিকারী সম্পদটাতে আমি যখন প্রবেশ করি, আমার বাবার জায়গাতে, দাদার জায়গাতে, এটাই আমার জন্য শিক্ষা। একদিন এই ঘরটা, একদিন এই জায়গাটা, একদিন এই বাড়িটা, একদিন এই দোকানটা আমার দাদার ছিল, সে চলে গেছে, আজ আমি তার মালিক হয়েছি, খুব শীঘ্রই আমি চলে যাব, আমার উত্তরাধিকারীরা তার মালিক হবে। এটা জ্ঞানীদের জন্য উপদেশ, হে আশেকানে রসুল, এটাই বাস্তবতা। আমাদের উত্তরাধিকারী ধন সম্পদ ভোগ বৈলিসিদার এটা বস্তু নয়, এগুলো কেবল শিক্ষণীয় বস্তু, উপদেশ। আজ যুবক সন্তানরা পিতার ইন্তেকালের পর উত্তরাধিকারী নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ভাইদের মধ্যে পরস্পর ঝগড়া হয়, ধন সম্পদ পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়, ভোগ বিলাসে মত্ত হয়ে যায়। কিন্তু হায়, যেভাবে পিতা মহোদয় তার জীবদ্দশায় উপার্জিত সম্পদ, বাড়ি গাড়ি বাংলো ফেলে কবরের গহীন গর্তে চলে গিয়েছে, এভাবে উত্তরাধিকারীদেরকেও একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাদেরকে মিন আমাদেরকেও কয়েক মন মাটি নিচে চাপা পড়তে হবে। সোয়াবুল ইমান গ্রন্থে রয়েছে, একজন যুবক ছিল, সে উত্তরাধিকারী সূত্রে একটি বাড়ি পেল। যুবক ছেলেটি বাড়িটি পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করল, বাড়িটিকে ভেঙে ফেলল, নির্মাণ কাজ নতুন করে শুরু করল। ইতিমধ্যে তার পিতা অথবা দাদা তার স্বপ্নে এসে বলল, যার ব্যাখ্যা হচ্ছে এটা, তোমার দীর্ঘদিন পৃথিবীতে বাঁচার ইচ্ছা রয়েছে, কিন্তু তুমি দেখেছো এই বাড়ির বাসিন্দারা এখন কবরস্থানে মৃত্যুদের প্রতিবেশী। সকালে যখন ওই যুবক ছেলে ঘুম থেকে উঠল, তার চোখ থেকে উদাসীনতার পর্দা চলে গেল, সে বিলাসিতা ত্যাগ করে এবাদতের মধ্যে মশগুল হলেন। বাস্তবিকই, বাস্তবিকই, যাদের কলব, যাদের হৃদয় জাগ্রত, তারা কিন্তু ঠিকই এ থেকে শিক্ষা গ্রহণ করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতিবাহিত হওয়া দিন, চলমান নিঃশ্বাস, যৌবনের পর বার্ধক্য, এই কালো দাড়ির পর সাদা দাড়ি আসার পর আমরা ভাবি কি, আরে বায়ে পেকে গেছে, রোগে পেকে গেছে, দাড়ি সাদা হয়েছে, শরীর একটু শক্তি ছিল, একটু দুর্বল হয়েছি, এটা মৃত্যুর কথা স্মরণ হয় না, শয়তান আমাদেরকে ভাবায়, আরে কি হয়েছে, একটু অসুস্থতার কারণে হয়েছে না, কিতাবের মধ্যে আসছে, কালো দাড়ির পর সাদা দাড়ি, শরীরের শক্তির পর দুর্বলতা, এই সবই হচ্ছে মৃত্যুর এক একটি আমাদের কাছে দূত। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতিবাহিত হওয়া দিন, চলমান নিঃশ্বাস, যৌবনের পর বার্ধক্য, চুল কালোর পর শুভ্রতা, এগুলো শিক্ষা রয়েছে, এগুলো মৃত্যুর দূত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলেন, কানজুল ইরফানের রুবাদ, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেহ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে, তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল। বাস্তবিকই আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন। হ্যাঁ, সাহাবিয়ে রসুল সুলতানুর মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত আয়াতে সতর্ককারী দ্বারা বার্ধক্যকে বোঝানো হয়েছে। বর্ণিত আছে, যখন একটি চুল সাদা হয় তখন সে অপর চুলকে বলে, প্রস্তুত হও, নিশ্চয়ই মৃত্যু ঘনিয়ে আসছে। চুল বলছে, আমি শুনছি না, আমি উদাসীনতার সাথে আছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের উদাহরণ হল তার চারপাশে 99টি মৃত্যুর ঘোরাফেরা করছে, যদি সেগুলো থেকে সে বেঁচে যায় তবে বার্ধক্যে উপনীত হবে, এমনকি এক পর্যায়ে সে মৃত্যুর মুখে পতিত হবে। 99টা মৃত্যু ঘটছে আমাদের কাছে, ঘটছে কন্টিনিউ, বিভিন্ন বাহানায় আমরা মৃত্যুর মুখে পতিত, অ্যাক্সিডেন্ট হয়ে যাই, এটা হয়ে যায়, এটা হয়ে যায়। যদি নাও যাই, সব কিছু থেকে বেঁচে শেষ পর্যন্ত কোথায়? বৃদ্ধ, তারপর মৃত্যু নিশ্চিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনের প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়াখান্নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই এই হাদিসের টিকায় বলেন, মানুষের মৃত্যুর কারণ অগণিত, প্রতিটি মুহূর্ত মৃত্যু দরজায় কারা নাড়ছে, কিন্তু যদি আল্লাহ পাকের নির্দেশে এইসব কারণ থেকে বেঁচেও যায়, অবশেষে বার্ধক্য আসবেই, যার পর নিশ্চিত মৃত্যু। কথিত আছে, এক রাজা তার বাড়ির মধ্যে রাজপ্রাসাদে একটি কফিন রেখেছিল। কফিন মানে খাটলি, যেটাকে বলি মৃত্যুকে উঠানো হয় কফিন, ওই খাট রেখেছিল। তিনি তার মৃত্যুর কথা ওইটাকে দেখে দেখে স্মরণ করতেন। একবার যখন তিনি আয়নার মধ্যে নিজের চেহারা দেখলেন, তখন তিনি তার দাড়িতে একটি সাদা চুল দেখলেন, একটা দাড়ি সাদা হয়ে গেছে। তিনি বললেন, এখন এই কফিনটিকে সরিয়ে দাও, এটা আমার আর প্রয়োজন নেই, কারণ আমার দাড়িতে একটি সাদা চুল রয়েছে যা মৃত্যুর দূত, তাই এখন আমি আমার সাদা চুল দেখে মৃত্যুকে স্মরণ করব। কেমন ছিল তিনারা, না? প্রত্যেকটা বিষয় থেকে মৃত্যুর জন্য মেসেজ গ্রহণ করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু নূর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মসজিদে নববীতে এক বৃদ্ধকে দেখলাম, সে মসজিদ পরিষ্কার করত, দিন রাত মসজিদে অবস্থান করত। লোকেরা বলল, এই বৃদ্ধ লোকটি মুসলমানদের তৃতীয় খলিফা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার বংশধর, সন্তান সন্ততি আছে, আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দান করেছে, তার নিকট আল্লাহ পাক প্রদত্ত সব কিছু আছে, তারপরেও সে সব কিছু ছেড়ে মসজিদের অধিবাসী হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আবু নূর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকেদের কথা শুনে আমি কৌতূহলী হয়ে উঠলাম, আমি ওই বৃদ্ধের অবস্থা দেখতে লাগলাম, সুতরাং আমি যখন রাতের শেষ প্রহর এলো, তখন সে মসজিদ থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে আসলো এবং কিবলা দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলো, সারা রাত নামাজ আদায় করলো, ফজরের সময় আরম্ভ হলে সে দোয়া করা শুরু করলো, দোয়া চলাকালীন সে আল্লাহ পাকের দরবারে আবেদন করলো, হে আল্লাহ পাক, তুমি আমার নিকট তোমার দূত প্রেরণ করেছ, কিন্তু তুমি আমাকে এই বিষয়ে অবগত করনি যে তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। হে মালিক, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাহলে আমাকে বলে দাও, আর যদি অসন্তুষ্ট থাকো তাহলে আমাকে সন্তুষ্টমূলক কাজ করার তৌফিক দান করো। এখনো সেই বৃদ্ধ লোকটি দোয়া করছিল, ঠিক তখন একটি ছাগল বা তার মতো একটি পশু সেখানে আসলো, বৃদ্ধ লোকটি তার দুধ পান করলেন, অতঃপর তার পিঠে হাত রেখে দোয়া করলেন এবং মসজিদের নববী শরীফের মধ্যে ফিরে গেলেন তিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে আবু নূর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কয়েক রাত তাকে এইভাবে অতিবাহিত করতে দেখলাম, এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। অবশেষে একদিন আমি সেই বৃদ্ধের নিকট উপস্থিত হলাম, আমি তাকে বললাম, আমি কয়েক রাত ধরে গোপনে আপনাকে দেখছি, অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার কাছে যে দূত পাঠিয়েছে তিনি কে? তখন ওই বৃদ্ধ লোকটি বলল, একদিন আমি আয়না দেখছিলাম, আমার দাড়িতে একটি সাদা চুল দেখলাম, আমি জানতে পারলাম এটি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর দূত এসেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের অনেকের চুল সাদা হয়েছে, কিন্তু হায়, আমরা শিক্ষা গ্রহণ করছি না। আমরাও যেন মৃত্যুর দূত, এর প্রতি মনোযোগী না, আমরা যেন শিক্ষা গ্রহণ করি না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত গ্রহণ করছি না। আল্লাহ পাকের শেষ নবী রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছে শুনুন প্রিয় ইসলামী ভাইরা। জ্বর হলো মৃত্যুর দূত এবং জ্বর হলো পৃথিবীতে আল্লাহর নির্মিত কারাগার। আল্লাহ পাক যখন ইচ্ছা পোষণ করেন তার বান্দাকে কারাগারে বন্দী করে দেন, অতপর যখন ইচ্ছা পোষণ করেন তাকে মুক্তি প্রদান করেন। কথাটা বাস্তব না? শরীর সুস্থ, শক্তি, হ্যাঁ, এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি, যা খুশি তা করছি, শরীরের তাপমাত্রা বেড়ে গেল, সব ক্ষমতা, জেলখানায় ঢুকে গেলাম, একটু শুধুমাত্র টেম্পারেচার বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর হাদিস কারিমা, বাস্তব, যে বান্দার জন্য জ্বর হচ্ছে জেলখানা এবং এটা হচ্ছে মৃত্যুর দূত। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যখন রোগাক্রান্ত হয় তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আলাইহি সালামের দূত তার কাছে থাকেন, এমনকি যখন সে মৃত্যুর শয্যায় শুয়ে যায় তখন স্বয়ং মালাকুল মউত আলাইহি সালাম তার নিকট আগমন করেন এবং বলেন, তোমার কাছে একের পর এক দূত এবং ভীতি প্রদর্শন এসেছিল কিন্তু তুমি তাদের তোয়াক্কা করনি, এখন তোমার কাছে এমন একজন দূত এসেছে যে দুনিয়া থেকে তোমার নাম নিশানা বিলীন করে দেবে। বাস্তবিকই ভাই, কেউ থাকবে না পৃথিবীতে, আমরা কেউ থাকবো না এখানে, অতএব আসুন না নেক কাজে প্রতিযোগিতা করি, যেটা আমার সাথে যাবে। আজকে আমি অনেক প্রতিযোগিতা করছি, অনেক প্রতিযোগিতা করছি, আজকে ঘর নির্মাণের জন্য, উত্তম পোশাকের জন্য, বাড়ি বানানোর জন্য, জায়গা কেনার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য কত প্রতিযোগিতা করছি, বেপরোয়া হয়ে গেছি, হালাল হারামের পরোয়া করি না, কাউকে কোনো দিকে খেয়াল নেই, মানে ব্যবসার কাজে এত ব্যস্ত দিনই কাজ করার সময় নাই, ব্যবসার এত ব্যস্ত বলে থাকি যে ভাই আমার কাছে সময় নাই, মাদানী কাফেলা কোত্থেকে যাব, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সঠিকভাবে আদায় করার ফুসরত আমার কাছে নাই, কারণ আমি ব্যস্ত, বড় ব্যবসায়ী, আমার দুইটা বাড়ি আছে, আরও দুইটা বাড়ি করতে হবে, টার্গেট আছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি কি ভুলে গেছি আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে? আপনি অস্তিত্বহীন কিচ্ছু না থাকুক এই পৃথিবী থেকে চলে যাবেন, আর যত ধনাঢ্য থাকেন না কেন এই পৃথিবী থেকে চলে যাবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আশে কানে রসুলগণ, আসুন আসুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে কারিমা শুনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরমান, যখন মুমিন বান্দা অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায় তখন তার অসুস্থতা তার অতীতের গুনাহের কাফফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ হয়ে যায়। পক্ষান্তরে যখন কোনো মুনাফিক অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায় সে হলো উটের ন্যায়, মালিক তাকে বেঁধে রেখেছিল অতঃপর খুলে দিয়েছে, সে এটাও জানে না যে কেন বেঁধে রেখেছিল, কেন খুলে দিয়েছে। আমরা উদাসীন হই অনেক সময়, কেউ অসুস্থ হওয়ার পর শিক্ষা নিয়ে নেকির দিকে ঝুঁকে যায়, বেশি নেক আমল করে, আর যারা মুনাফিক তারা জানে না কেন সুস্থ, বাস হয়েছে চলে গেছে, কোনো পরোয়া নেই। প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়া খান নাঈমী রহমতুল্লাহ আলাই এই হাদিসে কারিমার টিকায় বলেন, মুমিন ব্যক্তি অসুস্থ হলে স্বীয় গুনাহ থেকে তওবা করে, সে মনে করে আমার কোনো পাপের কারণে অসুস্থতা এসেছে, সম্ভবত এটি আমার শেষ অসুস্থতা, যার পর মৃত্যু চলে আসবে, তাই সে আরোগ্যের পাশাপাশি ক্ষমা প্রার্থনা করতে থাকে। অপরদিকে যে উদাসীন আছে মুনাফিক, সে মনে করে আমি অমুক কারণে অসুস্থ হয়েছি, যেমন অমুক বস্তু খেয়েছি, যেটা আমাদের এখন কনসেপ্ট হয়ে গেছে, ভাই ডায়রিয়া হয়েছে কেন, কয় ওটা খাইছি, জ্বর আসছে কেন, ওই সর্দিতে একটু হাঁটছিলাম ঠান্ডাতে, মাথা ব্যথা কেন, কলে একটু বাতাস লাগছে, এই রোগ হয়েছে কেন, বলে অমুক কারণে, এটা হচ্ছে উদাসীনতা। আর যে জ্ঞানী যে মমিন সে এটাই বলে যে আমার গুনাহের কারণে এটা আসছে, হয়তোবা এই অসুস্থতায় আমার জীবনের শেষ, এবং এটা ঘটছেও না কত কত মানুষের জীবনের অসুস্থতাই জীবনের শেষ, রাস্তার মধ্যে বের হয়েছে চলে গেছে পৃথিবী থেকে, প্রতিনিয়ত ঘটে চলেছে এগুলো, কিন্তু হায় আফসোস আমরা উদাসীনতার চাদর পরে আছি। প্রিয় ইসলামী ভাইরা, দিন ও রাতের আবর্তন, সূর্যোদয় হওয়া, অস্ত যাওয়া, দিন, সপ্তাহ, মাস, বছর পেরিয়ে যাওয়াটা, মৃত্যুর দূত, এর মধ্যে শিক্ষার বার্তা রয়েছে। হায়, আমরা দিন রাতের বাহনের আরোহী হয়ে মৃত্যু দিকে অগ্রসর হচ্ছি। অতি শীঘ্রই এমন সময় আসবে যখন আমাদের যাত্রা সম্পূর্ণ হয়ে যাবে, আমরা আমাদের গন্তব্য তথা কবরে গর্তে পৌঁছে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের সূরা ইনশিকাক এর 6 নম্বর আয়াত ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কানজুল ইরফান থেকে অনুবাদ, হে মানব সকল, নিশ্চয়ই তুমি তোমার প্রভুর দিকে নিশ্চিত ছুটে যাবে এবং তারপর তার সাক্ষাৎ লাভ করবে। হযরত ফজাইল রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? সে বলল, 60 বছর। তিনি বললেন, 60 বছর যাবৎ তুমি তোমার রবের দিকে সফর করেছ, শীঘ্রই তুমি তার সান্নিধ্যে পৌঁছবে। সাহাবিয়ে রসুল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার জীবন হলো দিনের সমষ্টি, যখন একদিন অতিবাহিত হলো তোমার জীবনের একটি অংশ কমে গেল। হ্যাঁ, জনৈক ব্যক্তি বলেন, একজন মানুষ কিভাবে এই পৃথিবী থেকে সুখী হতে পারে, অথচ এখানে দিন, মাসকে, মাস, বছরগুলোকে, বছর জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মৃত্যু সম্পর্কে। আসলেই আসলেই মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত সংবাদ দিচ্ছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু হায় গাফিল, আমরা উদাসীনতার চাদর পড়ে আছি। জাগা জি লাগা নে কে দুনিয়া নেহি হে ইয়ে ইবরত কি যা হে তামাশা নেহি হে। এই পৃথিবীটা মন লাগানোর জায়গা নয়, এটা শিক্ষার জায়গা। জিন্দেগি নাম রাখ দিয়া কিসনে মৌত কা ইন্তজার হে দুনিয়া। কিতাবের মধ্যে আসছে প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার প্রতি ভালোবাসা চোখের মধ্যে আমাদেরকে মধু লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মধু লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমরা দুনিয়ার ভালোবাসায় বিমোহিত হই। আজকে আমরা তাই করছি। আসুন আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে মৃত্যুর স্মরণে আনতে, মৃত্যুর স্মরণ হৃদয়ে ধারণ করতে, কবর পরকালের প্রস্তুতি নিতে, নেক নামাজি হওয়ার সৌভাগ্য অর্জনের জন্য আশেকালে রসুলের দিনী সংগঠন দাওয়াত সামির দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। 12 দিনই কার্যক্রমে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। নেক আমল, বইয়ের উপর আমল এবং মাদানী কাফালে সফর করুন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন আসবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা নিজেদেরকে নেক কাজের মধ্যে সম্পৃক্ত করে স্থির থাকতে পারি না। এর কারণ হচ্ছে আমরা নেক ব্যক্তিদের সোহবতে, আমি গত সপ্তাহে মাদানী কাফলাতে ছিলাম, সেখানে গিয়ে এক ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি, তো সে আমাকে বলছিল যে ভাই, এর কয়েকটা কারখানা আছে, দোকান আছে, প্রোডাক্ট তৈরি করে, বোরকা তৈরি করে। সে বলতেছে যে ভাই, লোন নিয়েছে, সে লোন নিয়ে আরো কয়েকটা দোকান বানাচ্ছে, কারখানা বানাচ্ছে। আমি বললাম, আপনি এটা কেন নিলেন? বললো, ভাই আমি যে পরিবেশের মধ্যে থাকি, এরা সবাই এমন প্রতিযোগিতা আছে, যে কোটি টাকা আছে, আরো কোটি টাকা কিভাবে, শুধু প্রয়োজন নাই, সংসার চালানোর জন্য মাসিক যে খরচ, এটার জন্য তার প্রয়োজন না, শুধু দুনিয়ার ভালোবাসা, সম্পদ বৃদ্ধি, দুনিয়ার মোহের কারণে সে অগ্রসর হচ্ছে। আর এটা অধিকাংশ কিন্তু আমরা তাই, আমাদের বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন, মাসে কয় টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য, স্বাভাবিক খাবার খাওয়ার জন্য, আমরা কিন্তু শুধু বেঁচে থাকার জন্য কাজ করি না। কাজ করি কিসের জন্য? একটা বাড়ি তৈরি করব, আরেকটু আরেকটু সুন্দর, এখন 300 টাকা গজের কাপড় পরি, 1000 টাকা গজের কাপড় পরব, এখন 500 টাকা দামে জুতা পরি, 3000 টাকা দামে জুতা পরব, এই জন্য আমরা সময়কে ইনভেস্ট করি, কথাটা ঠিক না? এরকমই কিন্তু অধিকাংশ, জাস্ট একটা উদাহরণ দিলাম। এখন আমি 50 টাকা দামের জুতা পরি, আমি 200 টাকা দামের জুতা পরতে আমার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা ভুল প্রতিযোগিতা এবং ভুল সংস্পর্শের রেজাল্ট। যদি আমি আপনি কামিয়াব হতে চাই, তাহলে রাস্তা একটাই, ন্যাক ব্যক্তিদের সোহবত অবলম্বন করা, মৃত্যুকে স্মরণ করা। আসলে বাস্তবিকই আপনি আমি যে বাড়িতে আজকে অবস্থান করছি, যে জায়গাতে অবস্থান করছি, অধিকাংশ আমরা তারা, আমার বাবার জায়গাতে আমরা অবস্থান করছি, কথা ঠিক না? আপনি আমি কি কখনো ভেবেছি এই বাবা একদিন আমার মতো এটার মালিক ছিল, সে চলে গেছে, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব, হয়তোবা আমার উত্তরাধিকারী আজকে আমি যার জন্য আমি শ্রম দিচ্ছি, হয়তোবা তারাই এই জায়গাটা নিয়ে বাড়িটা নিয়ে ঝগড়া করবে, আল্লাহ মাফ করুক মামলা করবে, হয়তোবা জেলের ভিতর প্রবেশ করবে। ঘটছে না আমাদের চারপাশে, দেখছি না আমরা? প্রিয় ভাই আসুন না, এ থেকে শিক্ষা নেই এবং ভালো ব্যক্তিদের সোহবত অবলম্বন করি, যেই সোহবত আপনাকে আমাকে আখেরাতের চিন্তা দিবে, চিরস্থায়ী কল্যাণের দিকে আহ্বান করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই আপনাকে আমাকে বারবার বলছে, আমি যেখানে আছি যে অবস্থায় আছি এখানে আমি থাকব না। একটু কল্পনা করুন, চুক্তা বন্ধ করুন, এই তো সেদিন প্রাইমারি স্কুলে পড়তাম, ঠিক না? আপনার বয়স 60 বছর হয়েছে কিংবা 20 বছর, সবার কল্পনা একই রকম, একটু চোখটা বন্ধ করলে আরে হ, আরে সেদিন তো প্রাইমারি স্কুলে গেলাম, হ্যাঁ উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, আরে এই তো সেদিন 80 সালে মেট্রিক পাশ করলাম, কল্পনা এরকম না? স্মৃতিতে ভেসে উঠছে কিনা? এটা 20 বছরের যুবক ছেলে হোক কিংবা 60 বছর 70 বছরের এক ভাই হোক, সবার কল্পনা একই রকম, স্মৃতির স্বপ্নের মতো আমাদের কাছে ভেসে উঠছে। তার মানে এই হায়াতটা স্বপ্নের মতো, খুব সামান্য, আমরা তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করব। অতএব প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন না আমরা তৈরি হই। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আসছে যে একবার মুসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসলো, এসে বলতে লাগলো ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেগুলা হয় মরে যায়। বলে মা কত বছর, বয়স কত পায়? বলে এই তো 200-250 বছর, 200-250 বছর পায় তো মরে যায়। বলে আপনার বয়স কত? বলে আমার বয়স 900-950 বছর। বলে 200-250 বছর ছোট পোলাপান থাকে মরে যায়। তো মুসা আলাইহিস সালাম কি বললো জানেন? হে বৃদ্ধা মা, আপনার সন্তান 200-250 বছর বাঁচে যেন দোয়া করতে বলতেছেন, শেষ জামানাতে মানুষ 60-70 বছর হায়াত পাবে। ওই মহিলা বলতে লাগলো ইয়া নবী আল্লাহ, কি বলেন আপনি, একটুক সময় পাবে? আমি যদি ওই জামানায় আসতাম আল্লাহকে সেজদা দিতে দিতে আমি সময়টাকে অতিবাহিত করে দিতাম। আসলেই প্রিয় ভাই, আমরা যদি কল্পনা করি এই যে আমাদের বয়স 42-43 হয়ে গেছে, সত্যি কল্পনাতে আসে কি এই তো সেদিন, এই তো সেদিন, বাস্তব না ব্যাপারটা? যদি নেক কাজে করে থাকি তাহলে মনে কিছুটা নেক কাজের মধ্যে সম্পৃক্ত ছিলাম, গুনাহ করে থাকলে অনুতপ্ত চলে আসে। আসুন না ভাই, এই যে এমন কল্পনা করতে করতে একদিন মৃত্যুর বিছানায় বসে যাব, আপনাকে আমাকে খাটের মধ্যে শুইয়ে দেবে, গোসলকারী আসবে বলবে মারা গিয়েছি, কাফনের কাপড় পরাবে, আত্মীয় স্বজন সবাই আসবে কাঁধে উঠাবে, আমার ছেলে আমার মেয়ে কাঁদতে থাকবে, নিয়ে যাবে কবরে রেখে দিয়ে আসবে, কবরের মধ্যে গিয়ে আমি কল্পনা করব, কিন্তু কোনোই কাজে আসবে না। আসুন, এখনো সময় আছে, এখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফুসরত দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগাই, নিয়ত করি যে ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এই নেকের অভ্যাস গড়ার জন্য, নিজেকে স্থির রাখার জন্য, আমার মন চায় বয়ান শুনে মনে হলো আমি থাকবো কিন্তু বাইরে যাওয়ার পর শয়তান আসওয়াসা দিয়ে দেয়, এটা যেন স্থির থাকে, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের উচিত দাওয়াত ইসলামী সঙ্গ দেওয়া, দাওয়াত ইসলামীর সাথে যাওয়া, সময় অতিবাহিত করা। আপনি ব্যবসায়ী থাকে থাকলে আপনার মাইন্ড তৈরি হবে ব্যবসার, আপনি রাজনীতিবিদের সাথে যখন চলবেন আপনার মাইন্ড হবে রাজনীতিবিদদের মতো, এটাই স্বাভাবিক। সোহবতে সালেহ তুনা সালে গুনাত, সৎসঙ্গ মানুষকে সৎ বানিয়ে দেয়, এটাই বাস্তবতা। ওই যে আমাদের একটা গ্রামের প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, শুধু লোহা ভাসে না অন্যান্য জিনিসকে ভাসায় সঙ্গের কারণে, জাহাজ লোহা দিয়ে বানায় না, ভাসায় সঙ্গের কারণে। তো এটাই বাস্তব, এটাই সত্যি, আপনি যদি নেককার হতে চান প্রথম কাজ হচ্ছে আমাকে নেককারের সাথে থাকা, তাদের সোহবত অবলম্বন করা। মৃত্যু পর্যন্ত সময় পাবেন না, কিন্তু মৃত্যু যখন চলে আসবে আপনাকে 1 সেকেন্ড ফুসরত দেবে না, নিয়ে যাবে আপনাকে, তখন আপনার কোনো কাজই কাজে আসবে অতএব এখনই সময় আছে, আজকেই সময় আছে, এখনই সময় আমরা নিয়ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে যে দুরুদ শরীফ ও দুইটি দোয়া পাঠ করানো হয়, আসুন আমরা সেই দুরুদ শরীফ এবং দোয়া পাঠ করে নেই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করে যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়বে, হযরত আহমদ সাবির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতিব বুজুর্গ থেকে এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠের সওয়াব অর্জন হয়। আসুন আমরা পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিটি যখন চলে গেলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তো এভাবে পড়ে, আসলে আমরাও সেইভাবে পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সাল্লু আলাল হাবিব। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা অংশগ্রহণের কারণে আজকে আমরা দুরূদ শরীফগুলো পাঠ করলাম, দোয়াগুলো পাঠ করলাম। যদি আমরা ইজতেমাতে শরিক না হতাম তাহলে কিন্তু এটা পড়া সম্ভব হতো না। কত ফজিলতপূর্ণ এই দোয়াগুলো, দুরূদ শরীফগুলো, এটা কি আমাদের প্রতি সপ্তাহে পড়া দরকার না? তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে ইজতেমায় শরিক হবো ইনশাআল্লাহ, অপর ভাইদেরকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা মদিনা শরীফের দিকে ধ্যান করে করি 12 বার দুরূদ শরীফ পাঠ করে নিই।
والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله والصلاه والسلام عليك يا نور الله والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك
Allah'ım, 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 আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله والصلاه والسلام عليك يا نور الله والصلاه والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله
ভাইরা, আসুন, দোয়ার সময় হয়েছে। আমরা আমাদের জীবনের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে সম্ভব হলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করি। জানি না আজকের এই মুনাজাত, আজকের এই দোয়া আমার জীবনের শেষ দোয়া কিনা। হায়, এমন তো অনেকেরই হয়েছে, রাতে ঘুমাতে গিয়েছে, সকালে তার মৃত্যু লাশ বের হয়েছে ঘর থেকে। কিতাবের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি গুনাহ করার পর যদি সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করে, চোখের পানিকে ছেড়ে দেয়, তো সে যেন এমন সে গুনাহই করেনি। আসুন না আমরা আমাদের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا اللهم اغفر وارحم وانت خير الراحمين يا الهي رحم فرما مصطفى کے واسطے يا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلے حل کر شاہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے مولا کریم اللہ عز وجل আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, নাফরমান মাওলা। মাওলা, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, ঘরের মধ্যে দরজা লাগিয়ে গুনাহ করেছি, ভেবেছি কেউ আমার গুনাহ দেখেনি, কিন্তু মাওলা তুমি তো দেখে ফেলেছো, কিরামান কাতিবিন তো লিখে ফেলেছে, কিয়ামতের দিন সবার সামনে যখন নামায় আমলকে খুলে পাঠ করতে বলবে মাওলা কিভাবে পাঠ করব, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার, মাওলা তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, মাওলা আমাদেরকে তুমি মাফ করে দাও, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে, মাওলা তুমি ছাড়া তো কেউ ক্ষমাকারী নেই, মাওলা 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 তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাওলা ছোট্ট ছেলে যখন মায়ের কাছে অপরাধ করে, সন্তান যখন অন্যায় করে ঘর থেকে বের হয়ে যায়, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আর কোথাও আশ্রয় না পেয়ে তখন বাড়িতে ফিরে আসে, মায়ের আঁচল ধরে সে কাঁদতে থাকে, যখন সে কাঁদে মা তার সন্তানের চোখের পানি দেখে কোলে তুলে নেয়, তার অপরাধকে ক্ষমা করে দেয়। মাওলা তুমি তো ওই মাকে সৃষ্টিকারী রব, মাওলা আমরা গুনাহ করেছি, তোমার রহমতের দরিয়া থেকে হয়তো আমরা বের হয়ে গেছি, কিন্তু মাওলা আবার ফিরে এসেছি, মাওলা আবার ফিরে এসেছি তোমার দুয়ারে, মাওলা তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, মাওলা আমাদেরকে গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, জানি না আমার আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কিনা, যদি এমনটি হয় হায়, যখন ঘুমাবো মৃত্যু চলে আসলো, ফজরের জন্য জাগাচ্ছে আমার দেহ নড়ছে না, আহ মসজিদের খাট আমার বাড়ির সামনে, গোসলকারীও চলে আসলো আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে কুসুম গরম পানি দিয়ে গোসল দিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে দিল, আহ জানাজার সময় হয়ে গেল, একজন দাঁড়িয়ে ঘোষণা দেবে সবাই বিদায় দিয়ে দাও, হয়তোবা আমার ছেলে আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মা ছেলে ছেলে বলে কাঁদতে থাকবে, আমার বাড়ির আঙিনা থেকে আমার লাশকে চিরদিনের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছে, বলতে বলতে মসজিদের সামনে নিয়ে জানাজা পড়ে দোয়া করে আমার লাশকে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে, আহ কবরস্থানে নিয়ে কবরের সামনে নামিয়ে রেখে দুইজন মিলে কবরের মধ্যে নেমে আমার দেহটাকে মাটিতে শুইয়ে দিল, আহ বলতে বলতে বাঁশগুলো এনে ঢাকছে আমাকে, উভয় চলে আসলো আমার ছেলে আমার বাবা আমার ভাই, তাদের ভালোবাসার হাতগুলো দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে গেল, অন্ধকার কবরে, আহ নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, কিতাবে এসেছে বড় বড় সাপ আর বিচ্ছু কবরে ঢেলে দেয়া হবে, ছোট একটা সাপ দেখলে ভয়ে কেঁপে উঠি, কিন্তু সেখানে যদি বড় বড় সাপ ঢেলে দেয়া হয় কোথাও যেতে পারবো না, মাওলা আমরা তওবা করছি, মাওলা তওবা করছি, আর কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো দাড়ি মুন্ডন করব না, আর কখনো কুদৃষ্টি দেব না, আর কখনো মানুষের হক নষ্ট করব না, হে আল্লাহ আর কখনো মানুষের হক নষ্ট করব না, মাওলা মাওলা আর কখনো তোমার হক নামাজকে কাজা করব না, মাওলা আমাদেরকে তুমি আমাদের এই তওবাকে তুমি কবুল করে নাও, মাওলা দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দাও, যেন আমরা দাওয়াতে ইসলামের মাদানী কাফেলার মুসাফির হই সেই তৌফিক দাও, প্রতি সপ্তাহে ইজতেমাতে আসতে পারি, এসে নেক বান্দাদের সোহবতে থেকে নেক আমল করতে পারি সেই তৌফিক দান করো, হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাওলাই করিম, আমাদের অনেকের প্রিয় বাবা প্রিয় মাছ পৃথিবীতে নেই, সেই যে বাবাকে কবর রেখে এসেছে সে যে প্রিয় মা, মাওলাই করিম ওই প্রিয় মা যখন সবাই ঘুমিয়ে পড়ত শীতকালে, সবাই ঘুমিয়ে আছে রাত গভীর হয়েছে, দরজায় নক করার সাথে সাথে মা এসে দরজা খুলে দিয়ে বলতো খোকা কেন দেরি হলো, তো
যখন বের হতাম বাড়ি থেকে বলতো সাবধানে চলিও, ওই প্রিয় মা আমাদের অনেকের নেই মাওলা, জানি না তুমি প্রিয় মাকে কেমন রেখেছ, প্রিয় বাবাকে কেমন রেখেছ মাওলা, আমরা সন্তান হয় আমাদের মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই মাওলা, তুমি আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সন্তান হিসেবে আমরা মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, তাদের সাগিরা কবিরা জানা অজানা সকল গুনাহকে মাফ করে দাও, হে আল্লাহ আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও, মুসলমানদের পেরেশানিকে দূর করে দাও, হে আল্লাহ আমাদের এক ভাই দোয়া চেয়েছে ক্যান্সার অসুস্থ মাওলা, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ স্ত্রীর জন্য দোয়া চেয়েছে মাওলা, হে আল্লাহ এখানে হাত তুলেছে মাওলা, হে আল্লাহ আরেক ভাই তার দাদা দাদি মায়ের জন্য দোয়া চেয়েছে, মা অসুস্থ বাবা অসুস্থ দোয়া চেয়েছে মাওলা, এ কারিমা আমাদের যার যার পেরেশানি আছে মাওলা, পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও মাওলা, সুস্থতার সাথে তোমাকে যেন সেজদা করতে পারি মাওলা, সেই তৌফিক দান করো, হে আল্লাহ আজ্জা জেলা সকলের ঋণগ্রস্ততা, অহেতুক মামলা মোকদ্দমা, রোজগারহীনতা, অবাধ্য সন্তানের পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো, হে আল্লাহ আমাদের এই 360 আউলিয়ার পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো মাওলাই কারিম, অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো, বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো, হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো মাওলা, মাওলা আমাদের সন্তানগণ আজ বড় অসহায়, হাজার হাজার শিশু আছে মৃত্যুর মুখে পতিত হচ্ছে মাওলা, মাওলা তুমি আমার মুসলমান সন্তানগুলোকে হেফাজত করো, আমাদের ভাই বোনদেরকে হেফাজত করো মাওলাই কারিম, আল্লাহ সুবহানাল্লাহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, হে আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সবাইকে নেক আর এক বানাইয়া দাও, আমাদের সবাইকে এক আর অনেক বানাইয়া দাও মাওলা, আমরা যেন প্রতি মাসে 3 দিনের মাদানী কাফেলায় সফর করতে পারি সে তৌফিক দাও, প্রতি সাপ্তাহিক ইজতেমাতে মাওলা এমনই ভাবে এসে, হে আল্লাহ কোরআন হাদিসের কথা শুনতে পারি, তোমার কাছে দোয়া করতে পারি সে সৌভাগ্য দান করে দাও, হে আল্লাহ আমাদের বলা না বলা সকল জায়েজ দোয়াকে কবুল করো, আমাদের যা প্রয়োজন তা দিয়ে দাও, যা অপ্রয়োজন আমাদের কাছ থেকে উঠিয়ে নাও মাওলা, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতকে মাওলা সুদীর্ঘ অনেক হায়াত দান করো, জিসকে সিনে ভি দোয়া কি ওয়াস্তে ইয়া রব কাহা কর দে পুরি আর জুহর বেকস মজবুত, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله
يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام صلوات الله عليك اپنی جے نورے رنوبی نکلے دینے روچو بھی اپنی نائلے دنیا آدھارے ڈوبی تو شوبی یا نبی لائك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عمر ما باب سرور بھولے جا میرو جے محاشر عمر মদনি মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত পেলাখো সালাম মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত পেলা গৌসে আজম ইমাম কুদরত বেলাখো সালাম মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত পেলা ডাল দি কলব মে আজমত মুস্তফা ডাল দি কলব মে আজমত মুস্তফা সৈয়দি আলা হযরত বেলাখো সালাম মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত পেলা বেজ সে জিনকে লাখো নামাজি বনে বেজ সে জিনকে লাখো ইমাম সজে উস আমির আহল সুন্নত বেলাখো সালাম মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত বেলাখো সালাম মুস্তফা জানে রহমত বেলাখো সালাম শমা বজমে হেদায়ত বেলাখো সালাম
সলাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله
جنكير دوار